বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 25 অক্টোবর, 9 কার্তিক এবং ফার্সি 3 অবন। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com এবং radiotehran@wsiribir। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে ইসরায়েলি হামলার হুমকির প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবের বক্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের স্থানীয় নির্বাচনে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের নাম পাঠাতে ওবায়দুল কাদের নির্দেশ সম্পর্কে আলাদা 2টি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, পরমাণু আলোচনা নিয়ে আমেরিকা ও ইউরোপ সিদ্ধান্তহীনতায় ভুগছে, মন্তব্য ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুক আটক, মন্ত্রিসভা বাতিল, জরুরি অবস্থা ঘোষণা করেছে সামরিক বাহিনী। বাংলাদেশের নোয়াখালীতে সংখ্যালঘুদের উপর হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে বিএনপি ও জামায়াতের 11 নেতাকর্মী আটক। এবং ভারত পাকিস্তান টি-20 বিশ্বকাপ ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে হামলার ঘটনায় কমপক্ষে 12 কাশ্মীরি ছাত্র ভারতে আহত। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন তার দেশের সঙ্গে পরমাণু আলোচনায় আমেরিকা ও ইউরোপ সিদ্ধান্তহীনতায় ভুগছে। তিনি রোববার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিমান্বিত জন্মদিন উপলক্ষে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে দেয়া এক বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি। রোববার মানবতার মুক্তির দূত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত ইমাম জাফর সাদিক আলাইহি সালামের পবিত্র জন্মদিবস উপলক্ষে প্রেসিডেন্ট রাইসির নেতৃত্বে একটি পদস্থ সরকারি প্রতিনিধি দল এবং তেহরানে অনুষ্ঠিত ইসলামী ঐক্য সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি প্রতিনিধিরা সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে যান। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিথাইল উলিয়ানভ বলেছেন, পরমাণু সমঝোতার ব্যাপারে ইসলামী প্রজাতন্ত্র ইরান যে গ্যারান্টি চাইছে তা শুধু যুক্তির কথা নয়, বরং সাধারণ জ্ঞানের কথা। গতকাল উলিয়ানভ তার টুইটার অ্যাকাউন্টে দেয় এক পোস্টে মন্তব্য করেন। উলিয়ানভের এক অনুসারী তার কাছে জানতে চেয়েছেন, পরমাণু সমঝোতার ব্যাপারে ইরান যে গ্যারান্টি চাইছে, মার্কিন প্রশাসন তা দিতে অস্বীকৃতি জানাচ্ছে কেন। এ প্রশ্নের জবাবে মিখাইল উলিয়ানভ বলেন, ইরান পরমাণু সমঝোতার ব্যাপারে যে গ্যারান্টি চাইছে তা শুধু যৌক্তিক এবং গ্রহণযোগ্য নয়, বরং এটি সাধারণ জ্ঞানের কথা এবং কূটনীতিতে এর ব্যবহার রয়েছে। রুশ কূটনীতিক গতকাল তার আরেকটি টুইটার পোস্টে বলেছেন, ভিয়েনা আলোচনাকে যদি সফল করতে হয় তাহলে যত দ্রুত সম্ভব ইরানের বিরুদ্ধে একতরফাভাবে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। এদিকে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য ইহুদিবাদ ইসরায়েল বাজেট তৈরি করছে বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সে ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি। তিনি রোববার নিজের অফিসিয়াল টুইটার পেজে ফার্সি, ইংরেজি এবং হিব্রু সহ কয়েকটি ভাষায় প্রকাশিত এক বার্তায় এই আহ্বান জানান। সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যমগুলো খবর দেয় ইরানি পরমাণু স্থাপনাগুলোতে হামলার সক্ষমতা গড়ে তুলতে ইসরায়েল সরকার তাদের পার্লামেন্টের কাছে $150 কোটি বাজেট চেয়েছে। প্রকাশিত খবরে বলা হয় চলতি বছরের জন্য $100 কোটি বাজেট চাওয়া হয়েছে এবং আগামী বছর বাকি $50 কোটি নেয়ার পরিকল্পনা করেছে তেল আবিব। তবে ইহুদিবাদ ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে সংক্রান্ত বিল পাশ হলেই কেবল এ অর্থ পাবে প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সরকার। এই খবরের প্রতিক্রিয়ায় আলি শামখানি তার টুইটার বার্তায় লিখেছেন, ইরানের বিরুদ্ধে নাশকতা চালানোর জন্য $150 কোটি বাজেট বরাদ্দ দেওয়ার পরিবর্তে ইসরায়েলের উচিত ইরানের প্রতিশোধমূলক হামলার ক্ষতি কাটিয়ে নিজের পুনর্গঠনের জন্য $1,000,000,000 বাজেট বরাদ্দ দেয়া। সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুককে আটক করা হয়েছে, এর ফলে দেশটিতে নতুন করে সামরিক অভ্যুত্থানের আশঙ্কা জোরদার হয়েছে। আল জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, এর মধ্যে দেশটির সামরিক বাহিনী অন্তর্বর্তী মন্ত্রিসভা বাতিল ও রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। সামরিক বাহিনীর তথ্য বিভাগ জানিয়েছে, সেনা অভ্যুত্থানের প্রতি সমর্থন দিতে রাজি না হওয়ায় প্রধানমন্ত্রী হামদুককে আটক করে অজ্ঞাত স্থানে নেওয়া হয়েছে। এর আগে গণমাধ্যমে রিপোর্টে বলা হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবন অবরুদ্ধ করে সামরিক বাহিনী এবং এরপর তাকে আটক করে বাড়ি থেকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। আজ ভোরের আগেই তাকে আটক করা হয়েছে। গণমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে সুদানের বেসামরিক প্রশাসনের আরও বেশ কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছেন শিল্পমন্ত্রী, তথ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সুদানের সামরিক বাহিনীর জেনারেল হ্যামেদ এবং বুরহান প্রধানমন্ত্রী আবদুল্লাহকে গৃহবন্দী এবং পরে তাকে আটক করেন। ২০১৯ সালে যে গণবিস্ফোরণের মুখে সাবেক স্বৈরশাসক উমর আল বশির ক্ষমতাচ্যুত হন, তার সুযোগ নিয়ে সামরিক বাহিনীকে সুদানের রাজনীতিতে শক্ত অবস্থানে রেখেছেন এই দুই জেনারেল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে মন্দির, পূজা মণ্ডপ, দোকানপাট ও বাড়ি ঘরে হামলার ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জামায়াত ইসলামীর নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ সংবাদদাতা।
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে মন্দির, পূজা মণ্ডপ, দোকানপাট ও বাড়িঘরে হামলার ঘটনায় উস্কানি দেবার অভিযোগে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং জামাতের নেতাসহ আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ। আজ সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় জেলার বেগমগঞ্জ, সদর, চাটখিল ও সেনবাগ উপজেলার বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে এই ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ঘটনার মূল উস্কানিদাতাদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের নেতা ফয়সল ইমামকে অন্যতম নেতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া চৌমুহনীতে হামলা ও ভাঙচুর চলাকালে ফয়সল সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার জানান, সরকার বিরোধী গোপন বৈঠক, সরকার হটানোর জন্য উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ সহ আরও একাধিক অভিযোগে জামাত সমর্থিত সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে ১৫ই অক্টোবর চৌমুহনীতে তৌহিদি জনতার নামে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ সহ মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় অপর ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিএনপির জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহমান অভিযোগ করেছেন, পুলিশ প্রকৃত অপরাধীদের না খুঁজে ক্ষমতাসীনদের দলের তালিকা ধরে বিএনপিকে রাজনৈতিকভাবে ঘায়েল করার উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান পরিচালনা করছে এবং স্বেচ্ছাসেবক দল ও যুবদলের একাধিক নেতাকে গ্রেপ্তার করেছে। পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বেগমগঞ্জের বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপে হামলার ঘটনায় এ পর্যন্ত ১১টি মামলা রুজু হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ১৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৬৪ জন এজাহারভুক্ত আসামি আর ৭১ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। ওদিকে চট্টগ্রামের পূজা মণ্ডপে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার ১৫ জন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজা শুনানি শেষে এই আদেশ দেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আগ্রহের কথা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি বার্তা পাঠিয়েছেন। বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি আজ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বার্তাটি হস্তান্তর করেন। এ সময় হাই কমিশনার একটি ফটো অ্যালবাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1974 সালে ওআইসি শীর্ষ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তান সফরের ছবির পেইন্টিং এবং ভিডিও ফুটেজ উপহার দেন। ভারত পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে হামলায় কমপক্ষে 12 জন কাশ্মীরি ছাত্র ভারতে আহত হয়েছেন। গতকাল ভারত পাকিস্তানের ওই ক্রিকেট ম্যাচে ভারত পরাজিত হওয়ার পরিপ্রেক্ষিতে হামলার এই ঘটনা ঘটে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারত পাকিস্তান টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে কমপক্ষে 12 জন কাশ্মীরি ছাত্র আক্রান্ত হয়েছেন। গতকাল রোববার ভারত পাকিস্তানের ওই ক্রিকেট ম্যাচে ভারত পরাজিত হয়। এরপরেই ওই হামলার ঘটনা ঘটে। জম্মু কাশ্মীর ছাত্র ইউনিয়ন পাঞ্জাবের দুটি কলেজের কাশ্মীরের ছাত্রদের উপর হামলার নিন্দা জানিয়েছে। আজ সোমবার হিন্দি গণমাধ্যম টিভি নাইন হিন্দি ডট কম জানিয়েছে, ওই হামলাগুলো হয়েছে পাঞ্জাবের সাংরুর জেলা এবং খারারে। হামলাকারীদের মধ্যে বিহার, উত্তরপ্রদেশ ও হরিয়ানার ছাত্র ছিল। জম্মু কাশ্মীর স্টুডেন্টস ইউনিয়নের মুখপাত্র নাসির খুহেমি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকে ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এর পাশাপাশি পাঞ্জাবে পড়াশোনা ও কর্মরত কাশ্মীরিদের নিরাপত্তা প্রদানেরও দাবি জানানো হয়েছে। তিনি ওই হামলার নিন্দা জানিয়ে বলেন, অন্য রাজ্যের ছাত্ররা কাশ্মীরি ছাত্রদের নির্মমভাবে মারধর করেছে। অন্য রাজ্যের ছাত্ররা তাদের হোস্টেলে ঢুকে তাদেরকে মারধর করে, ঘরে ভাঙচুর চালিয়ে তাদের জিনিসপত্র নষ্ট করে দিয়েছে। কাশ্মীরের ছাত্র ইউনিয়নের মুখপাত্র আরও বলেন, ওই ঘটনা কাশ্মীরি ছাত্র, তাদের বাবা মা এবং আত্মীয়দের মনে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করেছে। এমন পরিস্থিতিতে পাঞ্জাব এবং জম্মু কাশ্মীর সরকারের উচিত এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। গতকাল রোববার আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচে ভারতকে পরাজয়ের মুখোমুখি হতে হয়। এই ম্যাচের পর পাঞ্জাবের দুটি কলেজের হোস্টেল থেকে কাশ্মীরি ছাত্রদের উপরে হামলার খবর প্রকাশ্যে আসে। পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। সাংরুরের পুলিশ কর্মকর্তা হরকিরাত সিং বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি, যদি এমন হয়ে থাকে তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর এবং পূর্ব বাইতুল মুকাদ্দাস শহরের বিভিন্ন জায়গা থেকে অন্তত 13 জন ফিলিস্তিনিকে আটক করেছে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা। ইসরায়েলের কারাগারে বহু সংখ্যক ফিলিস্তিনি বন্দী অনশন করছেন এবং তাদের মুক্তির দাবিতে মিছিল বের করলে ইহুদিবাদী সেনারা এই 13 ফিলিস্তিনিকে আটক করে। এর মধ্যে ক্যান্সার আক্রান্ত একজন রোগী রয়েছেন। ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, আটক ক্যান্সারের রোগী একজন শিক্ষক এবং তিনি রামাল্লা শহরের আল বিরে এলাকায় বসবাস করতেন। এদিকে ইহুদিবাদী সেনারা রামাল্লার দক্ষিণে আল আমারি শরণার্থী শিবিরে অভিযান চালায় এবং ফিলিস্তিনিকে আটক করে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, দেশের মধ্যাঞ্চলীয় মারিব এবং সাবুয়া প্রদেশের আরও 3,200 বর্গ কিলোমিটার এলাকা সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করা হয়েছে। শিগগিরই সৌদি জোটের অনুগত সেনাদের কাছ থেকে পুরো মারিব প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়া হবে বলে তিনি অঙ্গীকার করেন। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বিরোধী রিপাবলিকান দলকে ভোট কারচুপির ষড়যন্ত্র করার জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, দলটি নির্বাচনে ভোট কারচুপি করতে চায় এবং জনগণ যাতে ভোট দিতে না আসে তার ব্যবস্থা করতে চায়। ভার্জিনিয়ার রিসমন্ড এলাকায় এক নির্বাচনী প্রচারণা সভায় বারাক ওবামা এসব কথা বলেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গর্ব করে বলেছেন, তিনি 2014 সালে তৎকালীন রাজা আব্দুল আজিজকে হত্যা করতে পারতেন। সৌদি আরবের একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা এ তথ্য দিয়েছেন। গতকাল মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসকে দেয় এক সাক্ষাৎকারে আল জাবরি নামে গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ বিন সালমান সম্পর্কে এ তথ্য জানিয়েছেন। সাদ আল জাবরি বলেন, তিনি এমন একটি ভিডিওর কথা জানেন যেখানে বিন সালমান গর্ব করে বলেছেন, রাশিয়া থেকে তিনি একটি বিষাক্ত আংটি আনিয়েছিলেন যা রাজা আবদুল্লার হাতে পরিয়ে তাকে হত্যা করা যেত। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি দৃষ্টিপাতে। ইরানের পরমাণু স্থাপনা সহ বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য ইহুদিবাদ ইসরায়েল বাজেট তৈরি করছে বলে তাদের গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর ইরান হয়ে ব্যাপারে প্রতিক্রিয়া দেখিয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
সাম্প্রতিক দিনগুলোতে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি কর্মকর্তাদের হুমকি ও উস্কানিমূলক বক্তব্য বেড়েছে। ইরানের পরমাণু স্থাপনা সহ বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েল বাজেট তৈরি করছে বলে তাদের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ইসরায়েলি এই হুমকির প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ইরানের বিরুদ্ধে নাশকতা চালানোর জন্য $150 কোটি বাজেট বরাদ্দ দেওয়ার পরিবর্তে ইসরায়েলের উচিত ইরানের প্রতিশোধমূলক হামলার ক্ষতি কাটিয়ে নিজের পুনর্গঠনের জন্য $1,000,000,000 বাজেট বরাদ্দ দেওয়া। ইসরায়েলি কর্মকর্তারা গত এক দশকে ইরানের বিরুদ্ধে বহুবার হুমকি দিয়েছেন। যদিও তারা জানে যে ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ করার ক্ষমতা তাদের নেই এবং কোনো হুমকি তারা বাস্তবায়ন করতে পারবে না, তারপরও যদি তারা ইরানের বিরুদ্ধে সামান্যতম আগ্রাসনের দুঃসাহস দেখায় তাহলে কঠিন জবাব পাবে, যার ফলে ইসরায়েল ধ্বংসও হয়ে যেতে পারে। আর এটা উপলব্ধি করেই ইসরায়েল অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে ইরানকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতে ইরানের বিরুদ্ধে তাদের নতুন কর্মকৌশল তুলে ধরেন। অনেক বড় পরিসরে যুদ্ধে জড়াবার পরিবর্তে ছোট পরিসরে ইরানে সামরিক হামলা চালানোর পরিকল্পনার কথা জানান তিনি। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের ব্যাপারে ইসরায়েলের এসব বাগাড়ম্বরের আলোকে দুটি জরুরি বিষয় উল্লেখ করা প্রয়োজন। প্রথমত, ইসরায়েলের এসব কথাবার্তা ও হুমকি আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন এবং ইসরায়েলের এই আচরণের ব্যাপারে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদ দায়িত্ব এড়াতে পারে না। দ্বিতীয়ত, ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক আগ্রাসনের কঠিন পরিণতি ভোগ করতে হবে ইসরায়েলকে, আর এটা বুঝতে পেরেই ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির মার্কিন প্রচেষ্টা অচলাবস্থার সম্মুখীন হওয়ায় ইসরায়েল খুবই চিন্তিত হয়ে পড়েছে। কেননা ইরানের অধিকার ফিরিয়ে দেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো পথ খোলা নেই। এ অবস্থায় ইসরায়েল যদি ভেবে থাকে যে নতুন নতুন নাটক সাজিয়ে ইরানকে বেকায়দায় ফেলতে পারবে, তাহলে তারা ভুল করবে। ইরানকে পরীক্ষা করার চরম মূল্য দিতে হবে ইসরায়েলকে। ইসরায়েল এই ঝুঁকি নিতে গেলে তারা ধ্বংস হয়ে যেতে পারে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। বাংলাদেশের নির্বাচন কমিশন আগামী 12 নভেম্বর দ্বিতীয় ধাপে 848টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন।
স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল থেকে নাম পাঠানোর ক্ষেত্রে বিতর্কিত ব্যক্তিদের নাম বাদ দিয়ে দলের পরীক্ষিত এবং ত্যাগীদের নাম কেন্দ্রে পাঠানোর নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে এই নির্দেশনা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কোনো প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপিল করার সুযোগ রয়েছে, এমনটি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সুনির্দিষ্ট অভিযোগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জমা দেওয়া হচ্ছে। ওবায়দুল কাদের জানান, ইতিমধ্যেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিছু কিছু স্থানে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এর আগের ধাপে গত 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত 160টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরপরই ব্রিফিং করে সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন পুরোপুরি সুষ্ঠু হয়নি। তিনি বলেছেন, সরকার সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে সব রকম সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছে।
সংবিধান অনুযায়ী সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সরকার সকল ধরনের সহযোগিতা করে আসছে আমরা আশা করব নির্বাচন কমিশন পরবর্তী ধাপে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা আরো কার্যকর এবং কঠোর পদক্ষেপ নেবে।
এ অবস্থায় নির্বাচন কমিশন আগামী 12 নভেম্বর দ্বিতীয় ধাপে সারা দেশে 448টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তবে দ্বিতীয় ধাপেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে রয়েছেন 30 জনের অধিক চেয়ারম্যান প্রার্থী। তারা সবাই আওয়ামী লীগের মনোনীত এবং এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা জয়ী হতে যাচ্ছেন। আর আগামীকাল 26 অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, আরও কিছু প্রার্থী বিনা ভোটেই চেয়ারম্যান হয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে। নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা জানান, দ্বিতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সংখ্যা আরও বাড়তে পারে। উল্লেখ্য, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরোধী বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল অংশগ্রহণ না করলেও এবারের নির্বাচনকে কেন্দ্র করেও সংঘাত সংঘর্ষ বেড়েই চলছে। প্রতিদিনই বিভিন্ন স্থানে ঘটছে হানাহানি, বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, সংঘাতে হতাহতের ঘটনাও ঘটছে। যশোরে নির্বাচনকে উপলক্ষ করে বেনাপোলে বোমা বানানোর সময় গত শনিবার 3 জন গুরুতর আহত হয়েছেন। ফরিদপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে শনিবার সকালে 1 জন নিহত হয়েছেন। এ নিয়ে দিনভর সংঘর্ষে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। এবার বিশ্ব সংবাদের কয়েকটি প্রধান শিরোনাম জানিয়ে দিচ্ছে। পরমাণু আলোচনা নিয়ে আমেরিকা ও ইউরোপ সিদ্ধান্তহীনতায় ভুগছে বলেছেন ইরানের প্রেসিডেন্ট। সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুক আটক, মন্ত্রিসভা বাতিল, জরুরি অবস্থা ঘোষণা করেছে সামরিক বাহিনী। বাংলাদেশের নোয়াখালীতে সংখ্যালঘুদের উপর হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে বিএনপি ও জামাতের 11 নেতাকর্মী আটক। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thank you.